اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل. وقال النبي صلى الله عليه وسلم: ولا تبع ما ليس عندك، أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، হালাল রিজিকের ব্যাপারে আমাদের প্রিয় নবীজির নীতিমালা কি, কি ধরনের বেচাকেনাকে তিনি জায়েজ করেছেন, কি ধরনের বেচাকেনাকে নাজায়েজ করেছেন, এইগুলো সম্পর্কে বয়ান চলতেছিল। তো আমাদের সমাজে আমরা মুসলমানরাই এমন অনেক বেচাকেনা করি যে জায়েজ পয়সা, হালাল পয়সা সব ঠিক, কিন্তু বেচাকেনাটা হারাম হয়ে যায়। সব ঠিক, বেচাকেনা হারাম। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম, এই নিয়ম মানা হয় নাই। যেমন ধরুন, আমাদের দেশে কোরবানির সময় কেউ কেউ এমন করে, এখনো জানোয়ার কোরবানি হয় নাই, চামড়া এখনো শরীর থেকে খোলা হয় নাই, জানোয়ারের শরীর থেকে খোলা খুলে আলাদা করা হয় নাই, তার আগেই কোন কসাইয়ের সাথে বেচাকেনার চুক্তি হয়ে যায়, তুমি এই চামড়াটা নেবা, এত টাকা দিবা। অনেকে এরকম করে না, কিন্তু এটা শরীয়তে এলাও না। এটা তখন মালই হয় নাই, কোরবানি দেওয়ার পরে মালিক ইচ্ছা করলে এই চামড়াটা পাকা করে সে মুসাল্লা বানাইতে পারে, বেচা তো জরুরি না। কোরবানির চামড়া বেচা জরুরি না, নিজে ব্যবহার করতে পারে, একজনকে দিতে পারে। তবে যদি বেচে তো টাকাটা লিল্লা বোর্ডিং এ দিতে হবে, গরিবকে দিতে হবে। তো এই চামড়া এখন খোলাই হয় নাই, আগেই বেচাকেনা হয়ে গেল, এটা শরীয়তে নাজায়েজ। শরীয়তে নাজায়েজ। আর এক হাদিসে নবীজি বলেছেন, ওয়ালা তাবিউ মা লাইসা ইনদাকা, ওয়ালা তাবিউ মা লাইসা ইনদাকা, যে মাল তোমার হাতে এখনো পৌঁছে নাই, পথে আছে, এটা বিক্রি করো না। কিন্তু অহরহ হইতেছে, অহরহ হইতেছে, অনেক লোক বিদেশ থেকে মাল আনে। উচিত ছিল আমাদের ইসলামী শরীয়ত মতো মালটা সেই খালাস করবে, সেই প্রথম বাজারে উঠাবে, হোলসেল রেটে বিক্রি করবে, এটা ছিল নিয়ম। কিন্তু কি হইতেছে, সে যে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করছে, ওই চুক্তির যে ডকুমেন্ট, এই ডকুমেন্টটা দেখা যাচ্ছে আর একজনের কাছে বিক্রি করে দিচ্ছে লাভে। 50 লাখ টাকার মাল আনতেছে, 60 লাখ টাকা বেচতেছে, তার কাছ থেকে আর একজন কিনতেছে 70 লাখ দিয়ে, তার কাছ থেকে আর একজন কিনতেছে 80 লাখ টাকা দিয়ে। এইভাবে মালটা দেশে পৌঁছা পর্যন্ত অনেকবার বেচা কেনা হয়ে যেতেছে, শেষের ব্যক্তি সে ডকুমেন্ট দেখায় মালটা খালাস করতেছে। ইতিমধ্যে 4-5 বার বেচা হয়ে গেছে এবং মালের দাম অনেক পড়ে গেছে। তো কয়েকটা লোক মাঝখান থেকে ধনী হয়ে গেল, রাতারাতি 10-20 লাখ টাকা পেয়ে গেল রাতারাতি, কিন্তু বোঝাটা দিয়ে পড়লো কার উপরে, না জনগণের উপরে। ওয়ান ছিল 50 লাখ টাকার মাল, সর্বশেষ যে কিনছে সে কিনছে 1 কোটি টাকা দিয়ে। তো 1 কোটি হিসাব করে তো মালটা বেচবে, কথার কথা কাপড় ছিল, এটা এর গজ পড়তো 50 টাকা, আর এই এতগুলো বেচা কেনা হওয়ার কারণে এর গজ পড়তেছে 100 টাকা। কয়েকটা মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, আর এর খেসারত যাই পড়ল কার উপরে, জনগণের উপরে, জনগণ নিঃস্ব হয়ে গেল। পেঁয়াজের দাম এখন 220 টাকা, 250 টাকা, আরো কত বাড়বে আল্লাহ বেহতর জানে। এগুলো কেন, দেশ চালায় তাদের কোন কন্ট্রোল নেই, ব্যবসায়ীদের উপরে কোন কন্ট্রোল নেই। তারা ব্যবসায়ীদেরকে বলে দিত, তোমরা পুরা পৃথিবী ঘেটে দেখো, অর্থাৎ নেটের মধ্যে পুরা পৃথিবী আছে, নেটের মধ্যে পুরা পৃথিবী আছে, কোন দেশে পেঁয়াজের দাম সবচেয়ে কম সেটা আনো, ওই ডকুমেন্ট বিক্রি করতে পারবা না, যে আনবা সেই বেচবা, তার কাছে কিনে গ্রামগঞ্জে নিয়ে যাবে, সেটা ভিন্ন কথা। এটা যদি করত তাহলে এইভাবে দাম বাড়ত না। কিন্তু সরকার তো নবীজির ফর্মুলা পড়ে নাই, এটা তাদের মাথায় আসবে না যে দাম কমানোর পলিসি কি। নেট টিপলে সারা দুনিয়ার রেট আসবে, আমার পার্শ্ববর্তী দেশের দিকে চেয়ে থাকার কোন দরকার নেই, অতগুলো পচুক, আল্লাহর গজব পড়ুক এদের পরে। আজকেও পত্রিকা আছে এক গরু ব্যবসায়ীকে পিটাই মেরে ফেলছে। গরু ব্যবসায়ী গরু নিয়ে বাজারে যাইতেছিল, রাম ভক্তরা তারে মেরেই ফেলছে, পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। অথচ রাম নামে কোন লোক আদৌ দুনিয়া আসছিল কিনা, হিন্দুদের উপন্যাসের একটা নাম, হিন্দুদের উপন্যাসের মধ্যে একটা নাম আছে, উপন্যাসে তো কাল্পনিক নাম থাকে, কি থাকে? কাল্পনিক নাম থাকে। আদৌ এই নামে কোন লোক ছিল না, আল্লাহ কোরআনেও বলে দিতেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, এগুলো কতগুলো নাম তোমরা রাখছো, তোমাদের বাপদাদা রাখছে, কাল্পনিক নাম। এরা ওর জন্মভূমি আশা করতে গিয়ে আবার তার বিবি নাকি আর একজন সিনাই নিয়ে গেছিল, রাবণ নামে একজন রামের বিবি চিন্তায় করে নিয়ে গেছিল, তুমি কিসের দেবতা হইলা, তোমার বউ আরেকজন নিয়ে গেল, তুমি ঠেকাইতে পারলে না, তুমি দেবতা, আর এই কোটি কোটি লোক তারে পূজা করতেছে। চিন্তা করেন এদের আকলের অবস্থা, এদের মাথায় আল্লাহ কোন গিলু দিছে কিনা, এটা ফালতু জিনিস তার জন্মভূমি, মৃত্যুভূমি কোন জায়গায়? বাবরি মসজিদ যদি জন্মভূমি হয়ে থাকে, মৃত্যুভূমি কোন জায়গায় এটা বলো? আর কোর্টকে যদি শিখাইতে হয় যে আপনি পাবলিকের অন্ধবিশ্বাসের উপরে রায় দিবেন না, আপনি রায় দিবেন কিসের উপরে? দলিল প্রমাণের ভিত্তিতে। এটা যদি কোর্টকে শিখাই দিতে হয় তাহলে সেই দুনিয়ায় থাকা না থাকা পার্থক্য। এই জন্য আমাদের ঢাকা ভার্সিটির ছেলেপেলেরা, ঢাকা ভার্সিটির ছেলেপেলেরা মিছিল বের করছে। কি মিছিল বের করছে? ঢাকেশ্বরী মন্দিরের নিচে একটা মসজিদ আছে, কাজে এই ঢাকেশ্বরী মন্দির ভেঙে আমাদের মসজিদ দিতে হবে। বাবরি মসজিদের নিচে যদি তাদের মন্দির থাকে, ঢাকেশ্বরী মন্দিরের নিচেও কি আছে? মসজিদ আছে। যদি তারা এমনি একটা কথা কইছে, কিন্তু এটা বোঝানোর জন্য এটা ছাড়া কি বলবে? ভারতের সাবেক যে সুপ্রিম কোর্টের বিচারপতি, সে ক্লিয়ার বলছে যে মানুষের বিশ্বাস দেখে রায় দেওয়া ঠিক না, এবং সে দলিল দিছে, আমি যদি দাবি করি যে আপনার বাড়ির নিচে আমার একটা বাড়ি আছে এবং এটা আমার বিশ্বাস, তাহলে মাননীয় আদালত ওনার বাড়িটা ভেঙে আমার বাড়িটা দেওয়া হোক। ওনার বাড়ির নিচে আমার কি আছে? বাড়ি আছে, তাহলে ওনারটা ভেঙে আমারটা দেওয়া হোক। তো কোন আদালত দিবে না? দলিল প্রমাণ চাবে, দলিল প্রমাণ চাবে। এখানে দলিল দেখ, তোমাদের কইছি তো রামের জন্মভূমি, দলিল দাও, দলিল তো দিতে পারে নাই, কিন্তু 500 বছর যে মসজিদ ছিল তার তো লক্ষ লক্ষ দলিল আছে। এই দুঃখ রাখার কোন জায়গা নেই যে আদালতকে শিক্ষা দেওয়া লাগতেছে, তাদের আদালত হয়েছে সব সৈন্যাচারী, ওদের চেহারা দেখে দেখে আদালত বিচার করে, আদালতে তো ন্যায় বিচার নেই। আল্লাহ হেফাজত করুক,
আমিন,
আল্লাহ বুঝ দান করুক,
আমিন।
তো এই যে মাল আনা হয় এটা ডকুমেন্ট বিক্রি করা জায়েজ নেই, ডকুমেন্ট বিক্রি করা হারাম। এর দ্বারা পয়সা কামাইল এটাও হারাম, এটাও হারাম। আজকাল আর এক ব্যবসা শুরু হয়েছে, আমার কাছে এক লোক আসছিল, কি ব্যবসা, বিভিন্ন মালের গায়ে একটা ডেট লেখা থাকে, এক্সপায়ার ডেট লেখা থাকে, এত তারিখে এটা শেষ। তো কোম্পানি বেরোয়েছে ওই ডেটটাকে কিভাবে যেন মুছে ফেলে, মুছে আর এক দুই বছর বাড়ায় আর একটা ডেট বসায়, বসে ওটা আবার বিক্রি করতেছে। ডেট কিন্তু চলে গেছে, ওটা ডেট চলে গেছে, সেই ডেটটা মুছে আর একটা ডেট বসায় বিক্রি করতেছে। আমি মুফতি সাহেব, আমি কি গায়েব জানি? আমি গায়েব জানি? সমাজের সব স্তরে, সব স্তরে একজন হইল ভালো লোক থাকে, যত খারাপ জায়গা হোক ওখানেও কোনো ভালো লোক আছে। ওরা জিনিসগুলো আমাদের কাছে জানায়, আমাদের কাছে আসে ফতোয়া নিতে, কি নিতে, ফতোয়া নিতে। তখন আমরা জানতে পারি যে এই কাজ হইতেছে না। আমি কোত্থেকে জানব যে এরকম ডেট মুছে দিয়ে আর একটা ডেট বসায়? এতে এই ধরনের মাল খাইলে মানুষের ক্ষতি হবে না? আর এই ওষুধ খাইলে রোগ ভালো হবে না, রোগ আরো বাড়বে, আরো বাড়বে। মানুষ পয়সার লোভে, লোভ একটা অন্তরের রোগ। আল্লাহ আল্লাহদের সোহবতে যেয়ে চিকিৎসা করতে হয়, এই লোভের চিকিৎসা না করে এই যত খারাপ কাজ, ধোকাবাজি, ফাঁকিবাজি করতেছে। নবী আলাইহিস সালাম এক হাদিসে বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নাজাশ, নবীজি বেচা কেনায় ধোকাবাজি করতে মানা করেছেন। ধোকাবাজি করে না, কেউ ধোকাবাজি করে মালটা বাংলাদেশের কিন্তু খুব ভালো মাল, বাংলাদেশ ভালো মাল বানাইছে, মানে না ভালো মাল বানাইছে, সিল মারছে মেড ইন জাপান, দাম বেশি রাখতেছে, জাপানি মাল, দাম বেশি দিবেন না কেন, ওটা জাপানের মাল। আর মানুষের স্বভাব বিদেশি মালের প্রতি দুর্বল, বিদেশি মাল তো ঘৃণা করার দরকার ছিল, আমার দেশের তো ব্যবহার করব। এই সিফাত কাফেররা লয়ে গেছে, তারা বিদেশিরা পছন্দ করে না, আমার দেশে যা আছে তাই, আমার দেশে যা আছে আমি এটাই কিনি। আমাদের সিফাত গুলো, গুণগুলো কাফেররা লয়ে গেছে, আর যত বাজে গুণগুলো আমরা লয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই এক ধরনের ধোকাবাজি মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান লেখে, নবীদের জামানায় এক ধরনের ধোকাবাজি ছিল, আমাদের প্রিয় নবীদের জামানায়, সেটা কিরকম ধোকাবাজি, দোকানদাররা কিছু লোক রাখত বেতন দিয়ে, তারা দোকানের আশেপাশে ঘোরাঘুরি করবে, যখনই কোন ক্রেতা আসবে, আজ ক্রেতা যে মালটা কিনবে ও সেই মালটাই দর করবে, দর করে সর্বশেষ একটা দাম বলবে, কিন্তু দোকানদার দিবে না, সর্বশেষ বলল 500 টাকা। দোকানদার বললো, না ভাই পারতেছি না, পারতেছি না, আমি লোক চলে গেল, 500 টাকা যখন দিবেন না আমি চলে গেলাম। এখন ক্রেতা মনে করতেছে যে আমার আগে এক ক্রেতা 500 টাকা বলে গেছে, তাকে দেয় নাই, আমি অন্তত 500 টাকার থেকে কিছু বাড়ায় না কইলে তো হয় না, আমার সামনে দিল না 500 টাকায়। অথচ ওই লোক কিন্তু কোন ক্রেতা না, ওই লোক তো এই দোকানদারের ভাড়ায় দেয় লোক, ওরা রাখাই হয়েছে এই চাকরি দিয়ে। ক্রেতা যে মাল কিনতে আসবে তুমি ওই মাল কিনতে আসবা, তোমাকে দিব না, পরে ক্রেতা দাম বাড়াই দিবে। দেখেন ধোকাবাজির কত সুরত হইতে পারে। এবার ধোকাবাজি করে পয়সা বাড়াইল, তা সাপ বিচ্ছু বাড়াইল, কবরে পয়সা বাড়ায় নাই, সাপ আর বিচ্ছু বাড়ছে। গাছের ফল পাকার নিকটবর্তী না হলে বেচা নিষেধ। গাছের ফল পাকার কাছাকাছি হইতে হবে, এর আগে বেচা নিষেধ। অথচ আমাদের দেশে যত ফল আমরা খাই, পাকা তো দূরের কথা, গাছে এখনো ফল আসে নাই, তখনই বেচা কেনা শেষ। যে আপনার বাগানে এবছর যা আম আসবে সব আম আমি কিনলাম, এ টাকা নেন, কি খাইতিস, সব গলত তরিকায় বেচা কেনা, এটা হান্নাফি মাজহাবে জায়েজ নেই। আগে মাল আসতে হবে, সেই মাল পাকার কাছাকাছি হবে, বেচা কেনাটা তখন হবে। আগে আপনি বেচা কেনা করলেন, যদি এই বছর ই না হয়, মাল না হয়, গাছে ফুল হয়েছিল সব ধরে গেছে, ঝড় তুফান হয়েছিল সব শেষ, গাছ একদম পরিষ্কার হয়ে গেছে, আপনার টাকাটার কি হবে, কে দায় দায়িত্ব নেবে? এটা আমাদের হানাফি মাজহাবে নাজায়েজ। তারপরে কোন মাল আপনি এখনো বুঝে পান নাই, আপনার নিয়ন্ত্রণে নেন নাই, সেটা বেচা নিষেধ। অথচ এখন তো অহরহ চলতেছে, বুঝে নেওয়ার কোন কারবার নেই। টেলিফোনে একজনের কাছ থেকে কথার কথা, আপনি 3000 মুরগি কিনলেন, কত 3000 মুরগি টেলিফোনে, চেক পাঠাই দিবেন তার নামে, কিন্তু ওই মুরগির চেহারাও দেখেন নাই আপনি, কিন্তু টেলিফোনে কেনা বেচা। আর এক পার্টি আছে, আপনি কি আমাকে 3000 মুরগি দিতে পারবেন? হ্যাঁ আমার 3000 মুরগি আমার আছে, কোথায় আছে? ওই যেখান থেকে কিনছেন ওখানে ঠিকানা দিয়ে দিচ্ছেন, ওখানে যান, আমি স্লিপ দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নেন, ওখান থেকে নিয়ে নেন। এই যে কিনলো সে কি নিজের নিয়ন্ত্রণে নিছে? হ্যাঁ, অথচ বেচা হয়ে গেছে, আর একজনের কাছে বেচা হয়ে গেছে, মানা করছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবজ মানে নিয়ন্ত্রণে নেওয়া, নিয়ন্ত্রণে নেওয়ার আগে বেচা কেনা জায়েজ নেই। এটা আপনার হাতে আসার আগে যে কোনো এক্সিডেন্ট হইতে পারে, অথচ আপনি তার আগেই বেচে দিচ্ছেন, আগে আপনি কিনে হাতে নেন, আপনার দায়িত্বে নেন, তারপরে বিক্রি করেন। আমরা ইসলামী ব্যাংকগুলোকে নাজায়েজ কেন বলি? এদেশের যে নাম কে আসছে কতগুলো ইসলামী ব্যাংক হয়েছে, এগুলোকে ইসলামী বলি না কেন? কয়েকটা কারণ আছে, একটা কারণ এই, তারা মাল কিনে নিজের আয়ত্তে নেয় না তার আগেই বেঁচে ফেলে। আপনি বিল্ডিং করতেছেন, আপনার রড লাগবে, 10 টন রড লাগবে। আপনি কোনো ব্যাংক দেয় বললেন আমার 10 টন রড লাগবে, ব্যাংক বলতে ঠিক আছে পছন্দ করেন কোন দোকান থেকে নেবেন, আপনি পছন্দ করে বলেন অমুক দোকান থেকে নেব, ব্যাংক ওই দোকানের নামে চেক দিয়ে দিচ্ছে, আপনি রড নিয়ে যাচ্ছেন, তাহলে ব্যাংক কিনল কই? ব্যাংক কিনে তো নিজের গুদামে আনতে হবে, আনার পরে আপনার সাথে চুক্তি হবে যে আমি এই রডটা 70,000 টাকা করে টন কিনছি, আপনি 2 বছরের কিস্তিতে দিবেন টাকা আপনার জন্য প্রতি টন 75,000 টাকা। ব্যাংক বলবে আমি কিনছি কত? 70,000 টাকা। আপনি পরিশোধ করবেন 2 বছরে, আপনাকে প্রতি টনে কত দিতে হবে? 75,000 টাকা। নিজের কাস্টডিতে দেওয়ার পরে এই কথাটা বলতে হবে। ব্যাংক তো নিজের দায়িত্বই নিচ্ছে না, দোকানদারের নামে চেক দিচ্ছে, আর যে বাড়ি মারাই দিতে সে রড নিয়ে নিয়ে দিতে, ব্যাংক তো কেনে নাই, তাহলে ওটা কি ধরা হবে? ধরা হবে আপনি কথার কথা 5 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা নিলেন। ওটা ব্যাংক নিজের দায়িত্বে না নেওয়ার কারণে চেক দিছিল আর ওর কাছে লাভ নিচ্ছে। এই দুটো মিলানো হবে, হে ব্যাংক তুমি 5 লাখ টাকার মাল দিছ, মাল তো দেয় নাই যেহেতু সেখানে নাই, 5 লাখ টাকা দিছ ওকে, 7 লাখ টাকা দিছ দিয়ে 10 লাখ নিছ, তো তুমি বেশি নিল না, কম টাকা দিয়ে বেশি টাকা নিল না, এটা শুধু। আর মাল আয়ত্তে নিয়ে তারপর যদি বেঁচে কেনা করত তাহলে বলা হয়তো মুনাফা, তাহলে বলা হয়তো বৈধ লাভ, বৈধ লাভ। তো মাল বেচছে বলে কয়ে ভাই আমার, আমি ব্যাংক আমার এই কিনতে এই পড়ছে আমাকে এই লাভ দিতে হবে। আপনি মালের এগেনস্টে লাভ নিচ্ছেন, মাল যখন আপনার হাতে আসলো না তো কম টাকার বিনিময়ে বেশি টাকা নিচ্ছেন, কম টাকার বিনিময়ে বেশি টাকা নিচ্ছেন। এই কাজ করে এই ইসলামী ব্যাংকগুলো, এই জন্য তাদের যতগুলো ভুল একটা মৌলিক ভুল, এই মৌলিক ভুল এই জন্য কোন ইসলামী ব্যাংকে আমরা ইসলামী ফতোয়া দেই না, তাদের লেনদেন ঠিক না, কাগজপত্রে ঠিক লেখে মশলা কিন্তু বাস্তবে ওইভাবে করে না। তারপরে শরিয়াতে পানি, পানি বিক্রি করা না যায়, পানি আপনার পুকুরের পানি হোক টিউবওয়েলের পানি হোক বিক্রি করা নিষেধ, কিন্তু কেউ যদি নিজের পাত্রে করে নিয়ে আসে আর রাস্তায় বেছে সেটা আবার যায়, এই পানিটা উঠে একটা পাত্রে করে রাস্তায় লোকজনরে বিক্রি করতেছে এটা যায়, কিন্তু পুকুরের পানি বেচবেন আমার পুকুর থেকে যে পানি নিবে 1 কলস, হ্যাঁ 1 টাকা করে দিতে হবে, 5 টাকা করে দিতে হবে, এটা শরীয়তে হারাম, হারাম। ঠিক পানির মধ্যে মাছ বিক্রি করা এটাও হারাম। অনেকে এরকম করে, জেলেদের ডেকে আনে, আনে বলে এই পুকুরে যত মাছ আছে আমি 1 লাখ টাকায় বেচব, জেলেও দরাদারি করে কিনে ফেলে, কিন্তু আসলে কত মাছ আছে এখানে তো পানির মধ্যে বোঝা যায়, এই জন্য এটা শরীয়তে নিষেধ, হারাম। আগে আপনাকে এই মাছ জেলে দিয়ে ধরাইতে হবে, আলাদা মজুরি দিয়ে মাছগুলো ধরান, ধরে মাছগুলো সামনে আসুক, মাছগুলো সামনে আসার পরে এখন বিক্রি করেন, এটা সম্পূর্ণ জায়েজ। কিন্তু ধরলেন না, মাছ ধরেন নাই, পানির ভিতরে আছে, বোঝা যাচ্ছে না কত মাছ আছে, এই অবস্থায় যে বিক্রি করলেন, এই পয়সা হালাল হবে না, এই পয়সা হালাল হবে না। একে বলে বাইউল গরাদ, বাইউল গরাদ। নবীজি আর একটা বেচা কেনা নিষেধ করছেন, একসাথে দুই বেচা কেনা, একসাথে দুই বেচা কেনা নিষেধ করছেন। যেমন আপনি বললেন, তুমি যদি তোমার গাড়িটা আমার কাছে বিক্রি করো এত টাকায়, কথার কথা, আমি আমার বাড়িটা তোমার কাছে বিক্রি করে দিব, একই চুক্তিতে কিন্তু দুটোটা, এই যে দুই বেচা কেনা একসাথে হলো, এটা নাজায়েজ। অথবা বললেন, এটা তো বললাম যে তুমি গাড়ি বেচলে আমি তোমাকে বাড়ি বেচবো, আর একটা হলো আমি এই জমিটা এখন বিক্রি করতেছি তোমার কাছে, হ্যাঁ, 10 লাখ টাকায়, কিন্তু শর্ত থাকবে এক বছর পরে আমি 12 লাখ টাকা দিয়ে তোমার কাছে আবার কিনে নিব, তুমি দিতে বাধ্য থাকবা। এই জমিটা আমি এখন বিক্রি করতেছি 10 লাখ টাকায়, কিন্তু চুক্তিনামায় লেখা আছে এক বছর পরে আমি তোমার থেকে আবার 12 লাখ টাকা দিয়ে এটা কিনে নিব, তুমি আমাকে দিতে বাধ্য থাকবা। তাহলে একসাথে কয় বিক্রি হলো? দুই বিক্রি হলো, হারাম। নবীদের ফর্মুলার বাইরে চলে গেছে, আর এইগুলো আমরা করতেছি। এইভাবে দেখা যাচ্ছে যে শরীয়তে অনেক বেচা কেনা আমরা করতেছি যেগুলো নবীদের ফর্মুলায় পড়ে না। আপনি 1 কেজি চিনি কিনলেন, যখন কেজি বলবেন তখন আপনাকে ম্যাপে নিতে হবে, কেজি করছেন, প্যাকেট করে রাখছে, প্যাকেট ধরাই দিল, হবে না, মাপেন। আর যদি বলেন, ভাই এই 1 প্যাকেট কত? এই 1 প্যাকেট 40 টাকা, আচ্ছা লন 40 টাকা। কেজিতে না যদি প্যাকেটে আসেন আবার যায়, যে কেজিতে গেলেন তখন মাপায় নিতে হবে, মাপায় না নিলে দুজন হারাম খাইলেন। দুজনে কি খাইলেন? হারাম খাইলেন। স্বর্ণ রূপা বাকিতে কিনা, পুরা বাকি বা আংশিক বাকি, তা নাজায়েজ। স্বর্ণ রূপা পুরা বাকিতে কিনলেন, অত পুরা না, আংশিক বাকি, এটা হারাম, শরীয়তে জায়েজ নেই। স্বর্ণ রূপা কিনতে হলে পুরা টাকা দিয়ে কিনতে হবে, পুরা টাকা নেই এখন বাদ রাখেন, এখন কিনেন না, আগে পুরা টাকা ব্যবস্থা করেন তারপর আসে কিনেন, কোন কেনা কোন ফরজ। তো আমি বুঝার জন্য নবীজির বেচা কেনার যে ফর্মুলা, কিছু ফর্মুলা আপনাদের সামনে পেশ করলাম, যাতে আপনাদের একটা আইডিয়া হয় যে নবীজি কোনগুলো মানা করছেন, যেগুলোতে গোলমাল হওয়ার সম্ভাবনা, ভুল বোঝাবুঝির সম্ভাবনা, এরকম সবগুলো মানা করে দিচ্ছে। এই জন্য যে যখন যে বেচা কেনা করবেন তিনি ফতোয়া নিয়ে নেবেন, যারা দোকানদারি করবেন দোকানদারি কিভাবে আপনি বেচেন ফতোয়া নিয়ে নেবেন, ফতোয়া নিয়ে নেবেন, ফতোয়া অনুযায়ী দোকানদারি করবেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ওনার হাতে সবসময় লাঠি থাকত, এই লাঠি নিয়ে বাজারে ঘুরতেন, এক এক দোকানদারকে এক একটা মশলা দিস করতেন, এই মশলাটা কিরকম বলো, বলতে পারলে আলহামদুলিল্লাহ, বলতে না পারলে ডান্ডা শুরু হয়ে যেত। তুমি মশলা জানো না কেন দোকানে বসছো কেন, তুমি যখন মশলা জানো না দোকানে বসছো কেন, মানুষকে হারাম খাওয়াইবা? কেন আমি যতগুলো বললাম সব তো হালাল টাকা দিয়ে করতেছে, হালাল টাকা দিয়ে করে হারাম খাইতেছে। আমি এখন যতগুলো উদাহরণ আপনাদের সামনে দিলাম সব হালাল টাকা, একটা চুরি ডাকাতি জুয়া ইত্যাদি না, হালাল টাকা। কিন্তু ফর্মুলাটা রসুলের বরখেলাপ হয়েছে, শরীয়তের বরখেলাপ হয়েছে, হালাল টাকা দিয়ে আপনি হারাম মাল খাইলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, হারাম লেনদেন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।